বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 1 সেপ্টেম্বর, 17 ভাদ্র এবং ফার্সি 10 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদফায়ার স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে যথারীতি দুটি প্রতিবেদন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষ নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় ইরান প্রস্তুত রয়েছে, যুদ্ধ বিষয়ে প্রদর্শনী পরিদর্শন করে প্রত্যয় জানালেন IRGC কমান্ডার। পরমাণু সমঝোতা বিষয়ক চুক্তি স্বাক্ষরের জন্য আমেরিকার পক্ষ থেকে শক্তিশালী গ্যারান্টি প্রয়োজন জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে আগস্ট মাসের সড়ক দুর্ঘটনায় 603 জন নিহত হয়েছেন বলে তথ্য প্রকাশ। দুর্ঘটনার কারণ হিসেবে অনেকগুলো বিষয় চিহ্নিত। এবং ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী RSS সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, শত্রুদের যে কোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য ইরানি সেনারা প্রস্তুত রয়েছে। তিনি আজ আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ বিষয়ক প্রদর্শনী পরিদর্শনের সময় এ কথা বলেন। ইরানের বিজ্ঞানী ও বিশেষজ্ঞ সহ যারাই প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানে যে পর্যায়ের গবেষণা হচ্ছে তা শিল্পোন্নত দেশগুলোর সঙ্গে তুলনাযোগ্য। প্রতিরক্ষা গবেষণা ক্ষেত্রে ইরান ও শিল্পোন্নত দেশগুলোর মধ্যে যে ব্যবধান ছিল তা এখন আর নেই। ইরান এখন তাদের পর্যায়ে উন্নীত হয়েছে। সালামি বলেন, শত্রুদের কঠোর নিষেধাজ্ঞা, সীমাবদ্ধতা ও শত্রুতার মধ্যেই এই সাফল্য অর্জিত হয়েছে। এজন্য তিনি বিশেষভাবে তরুণ বিজ্ঞানীদের ধন্যবাদ জানান। IRGC-র প্রধান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের উন্নয়নের মানে হল শত্রুদের তৎপরতা রুখে দেওয়ার সক্ষমতা বৃদ্ধি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর খসড়া প্রস্তাব পর্যালোচনা করে দেখছে, তবে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য আমেরিকার পক্ষ থেকে এর চেয়ে শক্তিশালী গ্যারান্টি প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। রাশিয়া সফররত আবদুল্লাহিয়ান বুধবার মস্কোয় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমেরিকার পক্ষ থেকে পর্যালোচনা করা ইইউর খসড়া প্রস্তাবটি হাতে পেয়েছি। আমার সহকর্মীরা যথাসম্ভব দ্রুতগতিতে এটি পর্যালোচনা করে দেখছেন। আবদুল্লাহিয়ান বলেন, এর আগে একবার আমেরিকা অনায়াসে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে এবার যাতে আবারও অতি সহজে এই কাজের পুনরাবৃত্তি করতে না পারে সেজন্য চুক্তিতে আরও শক্তিশালী বিষয়বস্তু ও গ্যারান্টি থাকতে হবে। ইরান বলেছে, পরমাণু সমঝোতা আবার কার্যকর করার বিষয়টি ইরানের চেয়ে ইউরোপের বেশি প্রয়োজন, কিন্তু ভিয়েনা সংলাপে ইউরোপীয় দেশগুলোকে বলির পাঁঠা বানাচ্ছে আমেরিকা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের আলোচনায় তেহরানের পক্ষে উপদেষ্টা হিসেবে কাজ করছেন মোহাম্মদ মারান্দি। তিনি লেবাননের আলমানা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, আসন্ন শীতকাল সামনে রেখে ইউরোপীয় দেশগুলোর প্রচণ্ডভাবে জ্বালানির প্রয়োজন, কাজেই জ্বালানির ক্রমবর্ধমান চাহিদার প্রতি লক্ষ্য রেখে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি তেহরানের চেয়ে ইউরোপীয়দেরই বেশি প্রয়োজন। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বর্তমানে একটি চূড়ান্ত চুক্তির খসড়ায় এসে আটকে গেছে। ইউরোপীয় ইউনিয়ন এই সংক্রান্ত যে খসড়া তৈরি করেছে তাতে ইরান ও আমেরিকা উভয়ের পক্ষ থেকে কিছু পর্যবেক্ষণ রয়েছে। ইরান বলেছে, যতক্ষণ এই চুক্তিতে আমেরিকার পক্ষ থেকে শক্তিশালী গ্যারান্টি দেওয়া না হবে ততক্ষণ তাতে সই করবে না তেহরান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে গত মাসে সড়ক পথে মোট 3,757টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন 603 জন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাঙালির শোকের মাস হিসেবে চিহ্নিত আগস্ট মাসে সড়ক পথে মোট 3,797টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন 603 জন আর আহত হয়েছেন 2,990 জন। আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন সেফ দ্য রোড। ২৬টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত তথ্যের পাশাপাশি সারা দেশে সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবীদের তথ্য অনুসারে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে 50% শিশু, কিশোর ও তরুণ, যাদের বয়স 7 থেকে 25 বছর এবং অধিকাংশই শিক্ষার্থী। বাকিদের মধ্যে 20% বৃদ্ধ, যাদের বয়স 60 অর্ধ। এছাড়া মৃতদের 30% বয়স 25 থেকে 60 বছর। আগস্টে ঘটে যাওয়া মোট সড়ক দুর্ঘটনায় 60% ঘটেছে বাইক লেন না থাকা এবং সড়ক পথের বেহাল দশার কারণে। প্রতিবেদনে আরও জানানো হয়, বাইক লেন না থাকা এবং দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে আগস্টে 1,062টি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 750 জন আর নিহত হয়েছেন 92 জন। অসাবধানতা ও ঘুমঘুম চোখে ক্লান্তি সহ দ্রুত চালানোর কারণে 839টি ট্রাক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 560 জন আর নিহত হয়েছেন 68 জন। এছাড়াও সড়কের বেহাল দশা ও বিশ্রাম না নিয়ে একটানা পরিবহন চালানো সহ বিভিন্ন কারণে বাস দুর্ঘটনা হয়েছে 896টি আর এসব দুর্ঘটনায় আহত হয়েছেন 918 জন, নিহত হয়েছেন 255 জন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গে পুজো অনুদানে রাজ্য সরকার দুর্নীতি করছে বলে অভিযোগ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি আজ এই মন্তব্য করেন। রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল সরকার চলতি বছরে বিভিন্ন ক্লাবে পুজো অনুদান বাড়িয়ে 60,000 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এরপরেই ওই ইস্যুতে বিতর্ক সৃষ্টি হয়। এ প্রসঙ্গে আজ সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এক সংবাদ সম্মেলনে বলেন, উনি টাকা বিলোচ্ছেন। গতকাল সমস্ত পুজো কমিটিকে ফোন করে কাগজ জমা দিতে বলা হয়েছে। যেভাবে শিক্ষক নিয়োগে, স্বাস্থ্য দপ্তরে নিয়োগে দুর্নীতি হয়েছে, এটাও একটি দুর্নীতির অংশ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সাদা কাগজে স্ট্যাম্প মেরে পুজো কমিটিগুলো দিয়ে দেন, আজকের মধ্যে দিন নইলে এবছর টাকা পাবেন না, এভাবে নয় ছয় করা হচ্ছে টাকা। ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী আরএসএস সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইতিবাচক মন্তব্য করেছেন তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যকে কটাক্ষ করল সিপিএম। একই সঙ্গে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ ওই ইস্যুতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, আরএসএস এত খারাপ ছিল না এবং এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। এ সম্পর্কে আজ বৃহস্পতিবার বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া রেডিও তেহরানকে বলেন,
মুখ্যমন্ত্রী আরএসএস সম্পর্কে যেটা বলেছেন সেটা খুব নতুন কিছু নয়। উনি আগাগোড়াই আরএসএস কে পছন্দ করেন, আরএসএস এর কাজকর্মকে ভালোবাসেন, হয়তো বা সেজন্য হয়তো আরএসএস তাদের মুখপত্রে এক সময় বলেছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আরএসএস এর দুর্গা। এর বাইরেও বিষয় যেটা সেটা হচ্ছে, আজকে উনি মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের সচিবালয়ে বসে মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সের বক্তব্য রাখছেন, আর এস এস ভালো সংগঠন, তারা খারাপ এটা আমি বিশ্বাস করি না। ফারাকটা এখানে, একজন মুখ্যমন্ত্রী সচিবালয়ে বসে একটা সংগঠনকে সার্টিফাই করছেন, বলছেন সংগঠনটা ভালো, সংগঠনটা খারাপ আমি বিশ্বাস করি না। যে সংগঠনটা ভারতবর্ষে ব্রিটিশের সময়তে ব্রিটিশের চরগিরি করেছে, দালালি করেছে, ভারতবর্ষের বীর সন্তানরা যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে ধরিয়ে দেওয়ার কাজ করেছে সংগঠন, সেই সংগঠন ভালো হতে পারে? ভারতবর্ষে যে সংগঠন মুসলিম এবং খ্রিস্টানদের উপর অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন, সেই সংগঠনকে যদি কোন একটা মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী সম্পর্কে অন্তত ভারতবর্ষের একটা স্বর্ণীয় মানুষ আর নিরপেক্ষতা দাবি রাখে, সেই মুখ্যমন্ত্রী যখন আরএসএস সম্পর্কে ভালো কথা বলেন সেটা আমাদের মনে আশঙ্কা জন্ম দেয়।
এ সম্পর্কে সিপিএম এর দলীয় মুখপত্রে সংঘ প্রেম ফের কবুল মমতার শীর্ষক শিরোনামযুক্ত প্রতিবেদনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অটুট বিশ্বাস সম্পর্কে মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতি তার অটুট বিশ্বাসকে আরও একবার প্রকাশে এনে বুধবার মমতা ব্যানার্জি বলেছেন, আরএসএস এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের কয়েকটি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের হামলায় দুজন ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছেন। ফিলিস্তিন তথ্যকেন্দ্র এ খবর জানিয়ে বলেছে, আজ সকালে ইসরায়েলি সেনারা আল বিরে এলাকার উম্মুস সারায়েত শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা হামলা চালায়। এ সময় ফিলিস্তিনি যুবকদের সঙ্গে ইহুদিবাদী সেনাদের সংঘর্ষ হয়। দখলদার সেনারা একই সঙ্গে নাবলুজ শহরের কাছে বালাতার শরণার্থী শিবিরেও একই ধরনের অভিযান চালাতে গিয়ে সংঘর্ষ বাঁধিয়ে দেয়। এসব সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। তাদের মধ্যে ইয়াসিন আফানা ও সামের খালেদ নামের দুই ফিলিস্তিনি যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত্যু হয়। আজকের সংঘর্ষের সময় ইসরায়েলি সেনারা জাসের আবু হামাদা নামের একজন ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়। তিনি এর আগেও একবার ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন। ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে আটক একজন সংকটাপন্ন ফিলিস্তিনি বন্দীকে তেল আবিব মুক্তি দিতে সম্মত হওয়ার পর তিনি তার 172 দিনব্যাপী অনশন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থাগুলো জানিয়েছে, আজ তিনি এক কাপ চা পান করে তার অনশন ভঙ্গ করেন। 40 বছর বয়সী খলিল আওয়াদে প্রায় 6 মাস আগে অনশন ধর্মঘট শুরু করার পর তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে এবং এক পর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন। তিনি নিজের পায়ে আবার হাঁটতে না পারা পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকবেন বলে জানিয়েছেন। চার কন্যা সন্তানের বাবা এই ফিলিস্তিনি যুবককে গত বছরের ডিসেম্বরে ধরে নিয়ে যায় ইহুদিবাদী সেনারা। এরপর তাকে কথিত প্রশাসনিক আটকাদেশ দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়। প্রশাসনিক আটকাদেশ এমন একটি পরিভাষা যার আওতায় ফিলিস্তিনি বন্দীদেরকে বিনা বিচারে বছরের পর বছর ধরে ইসরায়েলি কারাগারে আটক রাখা যায়।
দখলদার ইসরায়েলের কয়েকটি সমুদ্রবন্দরের সার্ভারে সাইবার হামলা হয়েছে। লেবাননের আল মায়াদিন টিভি জানিয়েছে, ইসরায়েলের হাইফা, জাফা ও ইলাদ বন্দরের ওয়েবসাইটগুলো হ্যাক হয়েছে। ইরাক থেকে হ্যাকারেরা এই কাজটি করেছে। কদিন আগেও ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছিল, ইসরায়েলের 40টিরও বেশি বড় কোম্পানির ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছিল হ্যাকাররা। এর ফলে সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটে। সম্প্রতি ইরাক থেকে ইসরায়েলে সাইবার হামলা বেড়ে গেছে। অবশ্য ইসরায়েলি স্বার্থে হ্যাকারদের আঘাত নতুন কিছু নয়। গত মাস চেয়ে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার মোবাইল হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় একটি হ্যাকার গ্রুপ। রাশিয়ার অভ্যন্তরীণ অর্থ লেনদেনের ব্যবস্থা মির খুব শিগগিরই ইরানের অভ্যন্তরীণ অর্থ লেনদেনের ব্যবস্থা শেতাবের সঙ্গে যুক্ত হবে। দুদেশের মধ্যে অর্থনৈতিক লেনদেন সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ তথ্য জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। লাভরভ বলেন, দুই দেশ যাতে পরস্পরের অর্থ লেনদেনের ব্যবস্থা ব্যবহার করতে পারে সে লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক পর্যায়ে আলোচনা চলছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্টসে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়া সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি দুদেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফর সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সঠিক পথে তেহরান মস্কো ঘনিষ্ঠ সম্পর্ক এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি গতকাল মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাতে দুদেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে এক্ষেত্রে বিরাজমান বাধা দূর করে এই সহযোগিতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, যদিও দীর্ঘকাল ধরে নানা ক্ষেত্রে ইরান রাশিয়ার সম্পর্ক ও সহযোগিতা খুবই ঘনিষ্ঠ, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীর কারণে আর্থরাজনৈতিক ক্ষেত্রে তেহরান মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। এ কারণে দুদেশের কূটনৈতিক কর্মকর্তাদের সফর বিনিময় বেড়েছে এবং আন্তর্জাতিক নানা ইস্যুতে দুই দেশ অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। মার্কিন সরকার এক মেরুকেন্দ্রিক বা একক বিশ্বব্যবস্থা গড়ে তোলার যে চেষ্টা করছে, ইরান ও রাশিয়া তার তীব্র বিরোধিতা করে আসছে। দুই দেশই পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া এবং উগ্রতাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের মোকাবেলা করার উপর জোর দেওয়ার পাশাপাশি ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর পশ্চিমা কঠোর নিষেধাজ্ঞা মোকাবেলায় তেহরান মস্কো সামরিক সহযোগিতাকে জোরদার করেছে। যেহেতু দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার সম্মুখীন, সে কারণে নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য তারা বহু রকমের পদক্ষেপ নিয়েছে। সাম্প্রতিক বছরে ইরান রাশিয়া সহ আরও কিছু দেশ মিলে ওপেক গ্যাস সংস্থা গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে, যাতে নিজেদের যৌথ স্বার্থ রক্ষা করা সম্ভব হয়। দুই দেশ রিয়াল ও রুবলের মাধ্যমে বাণিজ্যের বিষয়ে সমঝোতায় উপনীত হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে বিশাল বাণিজ্য করিডোর চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া সাক্ষাতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের পূর্ণ সদস্যপদ লাভের বিষয়ে মস্কোর সমর্থন রয়েছে এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে ইরানের সদস্যপদকেও রাশিয়া সমর্থন করে। এতে কোনো সন্দেহ নেই যে রাশিয়া ও ইরানের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বহু বিষয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/vn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনা, রংপুর সহ বিভিন্ন জেলায় দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় আজ অন্তত দুজন নিহত এবং শতাধিক আহত হয়েছে। নারায়ণগঞ্জে আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে সরকারি তোলারাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক খান সুজন ও ফতুল্লার এনায়েতনগরের 3 নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা শাওন পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু। এই ঘটনায় গুলিবিদ্ধ 8 জন যুবদল কর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেছেন। তিনি দৃঢ়তার সাথে বলেছেন, এভাবে হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন চালিয়ে বিএনপিকে জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে দমিয়ে রাখা যাবে না।
একটি কথা খুব পরিষ্কার করে বলতে চাই, যেই হত্যা করে, নির্যাতন করে, গুম করে, হামলা করে জনগণের ন্যায্য দাবি নিয়ে যে আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনকে কখনোই
তবে সরকারের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ নিহত ব্যক্তি বিএনপির কর্মী কিনা তা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, বিএনপি আগের মতোই আন্দোলনের নামে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
পুলিশকে তো অন্তত ইনফর্ম করতে হবে যে আমরা এখানে সমাবেশ করি, সেটিও তারা করেনি। এবং যেই ছেলেটি মারা গেছে, বিএনপির কর্মী না পথচারী মারা গেছে, সেটি এখনো বিএনপি সারা দেশে 13-14-15 সালে যে কাজগুলো করেছিল সেটির নতুন সংস্করণ এখন তারা শুরু করেছে।
এদিকে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনা এবং রংপুরে পুলিশের সাথে সংঘর্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। নেত্রকোনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল সহ 18 জন পুলিশ সদস্য ও বিএনপির কমপক্ষে 22 জন আহত হয়েছেন। এর আগে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে কুমিল্লার নাঙ্গলকোট, নেত্রকোনার মদন ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গতকাল বুধবার সংঘর্ষে অন্তত 70 জন আহত হয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে বাংলার প্রকৃতিতে এখন ঋতুর রানী শরৎকাল। শরৎ মানেই ভোরের শিশিরে সিক্ত ঘাস আর ধানের শীষে বিন্দু বিন্দু শিশির, শরৎ মানেই শিউলি ফোটার দিন, শরৎ মানেই নদীর তীরে কাশফুল আর ঝকঝকে পরিষ্কার নীল আকাশের মাঝে টুকরো টুকরো সাদা মেঘ।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে শরৎ ঋতুর প্রথম মাস অর্থাৎ ভাদ্র মাসের ১২ তারিখে মৃত্যুবরণ করেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকায় তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যান তিনি। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। এতে কবির সংগ্রামী জীবন, কর্ম ও শিশু সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে শোনাব কবির লেখা ছড়া, গান ও কবিতা। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান, আর উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনেছ যে কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তিনি ছিলেন বাংলাদেশের মাটি ও মানুষের কবি। গ্রাম বাংলার অসহায় মানুষ থেকে শুরু করে শহরের বড় বড় দালান কোঠার বাসিন্দারাও কবি নজরুলকে মনে প্রাণে ভালোবাসে। কবি ছিলেন সমাজের নির্যাতিত, নিপীড়িত ও অসহায় মানুষের মুখপাত্র।
নিজে দুঃখ কষ্টের মধ্যে বেড়ে উঠেছিলেন বলেই হয়তো মানুষের দুঃখ দুর্দশা কবিকে দারুণভাবে আলোড়িত করত। শৈশবে আর্থিক অনটনের কারণেই তিনি মাজারের খাদেম, মসজিদের ইমাম এবং রুটির দোকানের কর্মচারী হিসেবে কাজ করেছেন। শত দুঃখের মধ্যে বড় হলেও তিনি দুঃখ কষ্টকে জয় করার স্বপ্ন দেখতেন। বর্ধমানে চুরুলিয়া, রানীগঞ্জের শিয়ারসোল ও ময়মনসিংহের দরিরামপুর যেখানেই তিনি কৈশোর কাটিয়েছেন সেখানেই তার কৈশোর ছিল দুরন্ত বনায় ভরা। মুক্ত আকাশের উদার হাতছানি তার দুঃখ কষ্টকে ভোলার মন্ত্র শিখিয়েছিল।
দুরন্ত মোনা, চঞ্চল আর বাঁধন হারা মনোভাবের কারণে কবি নজরুল কোনোখানেই স্থায়ীভাবে বাস করতে পারেননি। তাই তো দরিরামপুর স্কুল থেকে পালিয়ে গিয়ে ভর্তি হন রানীগঞ্জের শিয়ারসোল রাজ স্কুলে। সেখানে বন্ধু হিসেবে পান শৈলজানন্দকে। নজরুল তখন মাঝে মাঝে ছোট গল্প লিখতেন আর শৈলজানন্দ লিখতেন কবিতা। তারা একজন আরেকজনকে তাদের লেখা দেখাতেন। শৈলজানন্দের কবিতা শুনে নজরুল তাঁকে বাহবা দিতেন এবং নজরুলের গল্পে মুগ্ধ হতেন শৈলজা। একসময় শৈলজানন্দ কবিতা বাদ দিয়ে শুরু করলেন গল্প লেখা আর নজরুল শুরু করলেন কবিতা লেখা। নজরুল প্রথম যে কবিতাটি লিখলেন তা বেশ হাসির। কবিতাটি এরকম: এপার হতে মারলাম ছুরি, লাগলো কলা গাছে, হাঁটু বেয়ে পড়ল রক্ত, চোখ গেল রে বাবা।
কবিতাটি লেখার পর নজরুল তা শৈলজানন্দনকে শোনালেন। কবিতাটি শুনে শৈলজা হেসে কুটি কুটি অবাক হয়ে বললেন, হে তোর কেমন কবিতা, ছুরি মারলি কলা গাছে আর রক্ত বেরোলো হাঁটু বেয়ে, এটা কেমন করে হয়? নজরুলের স্পষ্ট জবাব, কবিতা না হয় না হলো, হাঁটু বেয়ে রক্ত তো পড়ল। এ কথা বলার পর দু বন্ধুই খুব করে হেসে উঠল।
কবি নজরুল ইসলাম শৈশবে যেমন হাস্যরসিক ছিলেন, তেমনি বড় হয়েও তিনি তার লেখায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছেন। খাঁদু দাদু কবিতায় তিনি লিখেছেন,
ও মা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং, খাদা নাকে নাচছে নেদা, নাক ডেঙ্গা ডেং ডেং, ওর নাকটা কে করলো খেদা রে দা বুলিয়ে চামচিকে ছা বসে যেন নেজু ঝুলিয়ে বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাগ হো মা আমি হেসে মরি নাক ডেঙা ডেং ডেং ওর খেদা নাকের ছেদা দিয়ে টুকি কে দেয় টুক সর্দি বলে সর্দি ওটা এ রাম ওয়াক্তু কাছিম যেন উপর হয়ে ছড়িয়ে আছেন ঠেক হো মা আমি হেসে মরি নাক ডেঙা ডেং ডেং দাদু বুঝি চিনা মেন মা নাম বুঝি চাংচু তাই বুঝি ওর মুক্তা অমন চ্যাপটা সুধাংশু জাপান দেশের নোটিশ উনি না কেটেছেন হো মা আমি হেসে মরি নাক ডেঙা ডেং ডেং।
ছোট্ট বন্ধু হুমাইরা আফনান নাবার উচ্চারণে কবিতাটি শুনলে আশা করি ভালো লেগেছে। বন্ধুরা, হাস্যরস যুক্ত কবিতা রচনায় নজরুলের জুড়ি মেলা ভার। তিনি লিখেছেন,
আমি যদি বাবা হতাম, বাবা হতো খোকা, না হলে তার নামটা পড়া মাতাম মাথায় টোকা।
অন্য কবিতায় তিনি লিখেছেন, মা খাবার কথা বলি যদি ভাববি পেটুক ছেলে, আমি ভাত না খেয়ে থাকতে পারি পোলাও লুচি পেলে।
বন্ধুরা, কাজী নজরুল ইসলাম তার কবিতায় বাবা মায়ের সাথে দুষ্টুমি করলেও মাকে নিয়ে তিনি লিখেছেন এক বিখ্যাত কবিতা। এ পর্যায়ে সেই কবিতাটি শোনা যাক।
যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে কবি কাজী নজরুল ইসলামের যোগ্যতা ছিল বহুমাত্রিক। তিনি আমাদের জন্য রেখে গেছেন অজস্র কালজয়ী কবিতা, গান, নাটক, প্রবন্ধ, গল্প, উপন্যাস প্রভৃতি। নজরুল কিন্তু শুধু কবি ছিলেন না, একই সাথে তিনি গীতিকার, সুরকার, সাংবাদিক, রাজনীতিবিদ, সৈনিক ও দার্শনিকও ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি বলা হয়।
কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে দেখা হলেও ছোটদের সঙ্গে তাঁর বেশ বন্ধুত্ব ছিল। ছোটদের খুব ভালোবাসতেন তিনি। সত্যি বলতে কি, ছোটদের স্বপ্ন জাগানিয়া কবি ছিলেন নজরুল। তিনি বলছেন, আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি।
কবিরা ইচ্ছা কিন্তু শুধুমাত্র সকাল বেলার পাখি হওয়া নয়, একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যাবে এর ভেতরে রয়েছে অনেক গূঢ় তাৎপর্য। সেটি হলো এই যে, সবাই যদি ওই পাখির মতো সবার আগে জাগতে পারে এবং জাতিকে জাগানোর চেষ্টা করে, তাহলে গোটা জাতি জেগে উঠবে।
দেশপ্রেম, মুক্তির আকাঙ্ক্ষা, অন্যায়ের প্রতিবাদ, উজ্জীবনের সুর, ধর্মচেতনা, মানবতা, সাম্য, হাস্যরস এবং বিজ্ঞান জগতের নব উদ্ভাবনী চিন্তা কবি নজরুলের লেখায় স্থান পেয়েছে। তার সংকল্প, কবিতা ও জাগসুন্দর চিরকিশোর নাটকে বিজ্ঞান মনস্কতা উঠে এসেছে প্রবলভাবে। সংকল্প কবিতাটি নানাভাবে অসাধারণ। এ কবিতায় কবি কিশোর মনের প্রশ্ন করে বলেন,
থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করেছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে ওরে স্বর্গ পানে।
বন্ধুরা, তোমরা জেনে অবাক হবে যে কবি নজরুল তার কবিতায় যখন হাওয়াই জাহাজের কথা বলেছেন তখন হেলিকপ্টার বা বিমান আবিষ্কার হয়নি। বিজ্ঞানীরা 60-এর দশকে হেলিকপ্টার এবং বিমান আবিষ্কার করেন, 70-এর দশকে রকেটে করে চাঁদে যান, আর নজরুল 30-এর দশকেই নিখুঁতভাবে কল্পনা করতে পেরেছেন সেসব বিষয় নিয়ে। এ কল্পনার মাধ্যমে তিনি কিশোর তরুণদের উদ্দীপনা যুগিয়েছেন আগামীর বিশ্বকে সাজিয়ে তোলার।
গোটা বিশ্ব জগৎ হাতের মুঠোয় ধরার সাহস একমাত্র কবি নজরুলই দেখিয়েছিলেন। বাংলা ভাষার আর কোনো কবি এমন করে ভাবেওনি কেউ আর। তাঁর কল্পনা শক্তি ও সাহস ছিল সীমাহীন, স্বপ্ন ছিল আকাশের চেয়েও বড়। সপ্ত আকাশ ভেদ করার কথা তিনিই বলেছেন। তিনি সত্যের ব্যাপারে ছিলেন আপোষহীন, মিথ্যা পচা জীর্ণতার বিরুদ্ধে ছিল তাঁর প্রতিবাদ।
তিনি বিদ্রোহ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অসুন্দরের বিরুদ্ধে, মিথ্যা ও কলুষতার বিরুদ্ধে। মানুষের প্রতি ছিল তাঁর অপরিসীম ভালোবাসা, গরিব দুঃখী অসহায়দের প্রতি ছিল দারুণ মমতা। তিনি এসব মানুষের পক্ষে কবিতা লিখেছেন, এসব অধিকারহীন মানুষের অধিকারের কথা লিখেছেন, বঞ্চিতজনের কথা লিখেছেন, যারা মানুষের উপর নির্যাতন করে, মানুষের অধিকার লুট করে, মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, তাদের বিরুদ্ধে কবিতায় উচ্চারণ করেছেন দ্রোহ, তাদের শাস্তি চেয়েছেন, তাদের বলেছেন মানুষের দুশ্মন, মানবতার দুশ্মন। সমাজে অবহেলিত মানুষের প্রতি তাঁর প্রচণ্ড ভালোবাসা ছিল। তিনি এসব মানুষের স্বাধীনতার কথা বলেছেন তীব্রভাবে।
নজরুল আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের সাহসের উপমা এবং আমাদের সুন্দরের প্রতিনিধি। কবিতায় গানে এসব সুন্দরের কথা বলেছেন তিনি। কবি নজরুল মানুষকে ডেকেছেন সত্য ও সুন্দরের দিকে, মানুষকে জেগে ওঠার কথা বলেছেন তিনি। প্রয়োজনে সাবধান করেছেন গোটা জাতিকে, বলেছেন তোমাদের সামনে রয়েছে দুর্গম পাহাড়, মরু এবং ঝড় ঝঞ্ঝা, এসব পাড়ি দিতে হবে, অতএব হুঁশিয়ার হে যাত্রী দল। তার ভাষায়, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই নানা রকমের প্রজাপতি দেখেছ, কোনোটার পাখার রং টুকটুকে লাল বা নীল, কারো গায়ে সোনালী কিংবা রূপালী পরাগ মাখা। প্রজাপতি বন্ধনহীনভাবে বনে বনে ফুলে ফুলে মধু খেয়ে উড়ে বেড়ায়। তোমাদের মনও নিশ্চয়ই প্রজাপতির মতো নেচে নেচে আনন্দ পায়, শিশুদের ছন্দময় ও স্বপ্নের মতো রঙিন অনুভূতিকে ব্যক্ত করেছেন কবি তাঁর রচিত একটি বিখ্যাত গানে।
Chili
ছোট্ট বন্ধুদের কণ্ঠে গানটি শুনলে কেবল প্রজাপতি নয়, ফুল পাখিদের নিয়ে মজার মজার কবিতা লিখেছেন কাজী নজরুল। খুকি ও কাঠবিড়ালি কবিতার প্রতিটি পংক্তিতে ছড়িয়ে আছে শিশু মনের স্বপ্ন, আকাঙ্ক্ষা আর সংলাপ, আনন্দ, বেদনা চাওয়া আর শিশু সুলভ খুনসুটিও আছে এখানে।
কবি নজরুল ইসলাম ছোটদেরকে স্বপ্ন দেখিয়েছেন, সামনে চলার সাহস দেখিয়েছেন, তাদেরকে বুকে টেনে নিয়েছেন বড় মমতায়। কিশোর কানুনে নজরুলের উপস্থিতি আর অবস্থান একজন প্রকৃত দরদি অভিভাবকের মতোই, এজন্য তিনিও আমাদের হৃদয়ে মিশে আছেন গভীর শ্রদ্ধায় ও ভালোবাসায়।
সবার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম দীর্ঘ সময় বাকরুদ্ধ থাকার পর 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন। নজরুল তাঁর একটি গানে লিখেছেন, মসজিদেরই কাছে আমার কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির এই ইচ্ছার বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের কাছে সমাধিস্থ করা হয়।
বন্ধুরা, কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে আজকের এই বিশেষ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।
কথা হবে আবারও রংধনুর আগামী আসরে।
শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 1 সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, নারায়ণগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষে যুবদল কর্মী নিহত। দৈনিক প্রথম আলো, মন্দার আতঙ্ক, বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম। দৈনিক কালের কণ্ঠ, 44তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, কঠিন সংকট উত্তরণে অগ্নি পরীক্ষায় বিএনপি। দৈনিক যুগান্তর, সংসদে সাবেক তথ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত হচ্ছে, দলের লোকজন জড়িত। দৈনিক মানব জমিন, উইঘুর মুসলিমদের ওপর ভয়াবহ অত্যাচার, জাতিসংঘের রিপোর্ট। দৈনিক নয়া দিগন্ত, ভারতের শিরোনাম, ঘুষ চাওয়া পুলিশ কর্মীকে সাসপেন্ড করুন, রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। দৈনিক আনন্দবাজার পত্রিকা, শশী যোগ্য ব্যক্তি চাইলে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন কংগ্রেস। দৈনিক পূবের কলম, দাউদ ইব্রাহিমের সন্ধান দিলেই মিলবে 25 লক্ষ, ঘোষণা এনআইএর। দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতাবন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। তার নাম শাওন মাহমুদ ওরফে আকাশ। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন। শাওনের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ। তিনি বলেন, শাওন মাহমুদকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে, তার শরীরে গুলির চিহ্ন রয়েছে, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রথম আলোকে বলেন, পূর্ব অনুমতি ছাড়া বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে পুলিশ তাদের সরাতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করে, পরে জানমাল রক্ষার্থে পুলিশ কাঁদুনে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে। দৈনিক যুগান্তর লিখেছে, নানা চ্যালেঞ্জের বেড়াজালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিষ্ঠার 44 বছরে সবচেয়ে বেশি সময় ক্ষমতার বাইরে আছে দলটি। সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি মামলা ও গ্রেফতারে নেতাকর্মীদের নাজেহাল অবস্থা। দলটির শীর্ষ দুই কাণ্ডারি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি পাশে পাচ্ছেন না নেতাকর্মীরা। সব মিলিয়ে কঠিন সংকটের মুখে দলটি, তাই সংকট উত্তরণে সামনে তাদের অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। নীতি নির্ধারকরা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করাই তাদের মূল লক্ষ্য। এজন্য দলের চোখ এখন আন্দোলনের দিকে, পাশাপাশি দল পুনর্গঠনও দ্রুত শেষ করতে চায় তারা। দৈনিক মানবজমি লিখেছে, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে, এই ষড়যন্ত্রের সঙ্গে সরকারি দলের লোকজনও জড়িত। বুধবার জাতীয় সংসদে 1975 সালের 15 আগস্টের হত্যাকাণ্ড নিয়ে আনা একটি সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আজাদ বলেন, কি ধরনের ষড়যন্ত্র চলছে তা তিনি সংসদে বিস্তারিত বলতে পারছেন না, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলতে পারলে তাকে বলতে পারতেন। তিনি বলেন, ডিজিএফআই, এনএসআই, ডিবি সহ গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় সঠিক তথ্য দেয় না। তিনি প্রধানমন্ত্রীকে তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে নিজস্ব মেকানিজমে তথ্য সংগ্রহেরও পরামর্শ দেন। দৈনিক নয়াদিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, চীনে সংখ্যালঘু মুসলিমদের উপর ভয়াবহ অত্যাচার চলছে, জিনজিয়াং প্রদেশে গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে। চীনের বিরুদ্ধে এমনই বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘের বিদায়ী মানবাধিকার কমিশনার মিচেল বেসেলেট। যদিও জাতিসংঘের এই রিপোর্টের তুমুল বিরোধিতা করেছে চীন, 31 আগস্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনার হিসেবে শেষ দিন ছিল মিচেল বেসেলেটের। মেয়াদ শেষের মাত্র 13 মিনিট আগে বিস্ফোরক রিপোর্টটি প্রকাশ্যে আনেন তিনি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে ইমেল মারফত মিচেল জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনার হিসেবে মেয়াদ ফুরানোর আগে এই রিপোর্ট প্রকাশ্যে আনবে বলে কথা দিয়েছিলাম, সেটাই করলাম। একই সাথে তিনি জানিয়েছেন, বিষয়টি গুরুতর, তাই জাতীয় এবং আঞ্চলিক স্তরের শীর্ষ নেতৃত্বের কাছে বিষয়টি উত্থাপন করলাম। এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে এক সাধারণ নাগরিকের কাছ থেকে 1 লক্ষ টাকা চেয়েছিলেন এক পুলিশ কর্তা, তাকে অবিলম্বে সাসপেন্ড করতে বলল কলকাতা হাইকোর্ট। এ ব্যাপারে ওই পুলিশ কর্তার বিরুদ্ধে হুমকি দিয়ে ঘুষের টাকা আদায়ের মামলা করা হয়েছিল আদালতে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। আদালতের বেঞ্চ রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেয়, অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করতে হবে। একই সঙ্গে বিচারপতিদ্বয়ের নির্দেশ সাসপেন্ড করার পাশাপাশি ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে বিভাগীয় তদন্ত করতে হবে। নদিয়ার চাপড়া থানার সাব ইন্সপেক্টর চন্দন সাহার বিরুদ্ধে ঘুষ চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগকারী দাবি করেন, ওই পুলিশ অফিসার তার কাছ থেকে 1 লক্ষ টাকা ঘুষ চান, সে টাকা দিতে অস্বীকার করলে তিনি মাদক মামলায় ফাঁসি দেওয়ার হুমকি দেয়। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, আজও অধরা ডি কোম্পানির বেতাজ বাদশাহ দাউদ ইব্রাহিম, শুধু সে নয়, তার প্রধান সাগরেদ ছোটা শাকিল অথবা টাইগার মেমন জাভেদ চিকনাদেরও খোঁজ মেলেনি। দেশে না থাকলেও দাউদ যে জঙ্গি গোষ্ঠীগুলোর স্লিপার সেলের সাহায্যে বড়সড় হামলার ছক করছে এমন খবর পেয়েছেন গোয়েন্দারা। এই পরিস্থিতিতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ঘোষণা করল, দাউদকে খুঁজে দিতে পারলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার, দাউদের সঙ্গীদের সন্ধান দিলেও মিলবে পুরস্কার। এনআইএ এর তরফে জানানো হয়েছে, দাউদকে খুঁজে দিতে পারলেই মিলবে 25 লক্ষ টাকা। দীর্ঘ সময় দেশে না থাকলেও এদেশে এখনও সক্রিয় ডি কোম্পানি। গোয়েন্দারা জানতে পেরেছেন, একটি স্পেশাল ইউনিট তৈরি করে ভারতে বিস্ফোরক, অস্ত্র, জালনোট ও ড্রাগ পাচার করার কাজ চালিয়ে যাচ্ছে দাউদ অ্যান্ড কো। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় ইরান প্রস্তুত রয়েছে যুদ্ধ বিষয়ক প্রদর্শনী পরিদর্শন করে প্রত্যয় জানালেন আইআরজিসি কমান্ডার। পরমাণু সমঝোতা বিষয়ক চুক্তি স্বাক্ষরের জন্য আমেরিকার পক্ষ থেকে শক্তিশালী গ্যারান্টি প্রয়োজন জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় 603 জন নিহত হয়েছেন বলে তথ্য প্রকাশ। এবং ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী আরএসএস সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারে সবশেষে পাওয়া একটি খবর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে একজন ইউরোপীয় নেতার বার্তা নিয়ে রাশিয়া সফরে গেছেন। তিনি আরও বলেছেন ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ওই বার্তায় গুরুত্বপূর্ণ রোডম্যাপ রয়েছে। তিনি বুধবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.